ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ ছাত্রদল সংঘর্ষ হয়েছে, পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে, ছুড়েছে টিয়ার গ্যাস, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুস্তাক আহমেদের কারাগারে মৃত্যু ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল। তারা সমাবেশের ঘোষণা দিয়েছিল আগেই, পুলিশ বলছে অনুমতি নেই তাই এই সমাবেশ করতে দেওয়া যায় না। সমাবেশ শুরুর আগ মুহূর্তে পুলিশ অ্যাকশনে যায়, ব্যাপক লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপি ঢাকা দক্ষিণের সভাপতি ও দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহসভাপতি মামুন খান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। পুলিশের কয়েকজন সদস্য ইটের আঘাতে আহত হন। সমাবেশে যোগ দিতে প্রেস ক্লাবে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু সমাবেশে পুলিশের অ্যাকশনে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। পুলিশ এক পর্যায়ে প্রেস ক্লাবের ভেতরে ঢুকে লাঠিচার্জ করে, এতে প্রেস ক্লাবের কয়েকজন কর্মচারী আহত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। ওদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নেয়ার আবেদনে সাড়া দেননি আদালত। ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গত 23 ফেব্রুয়ারি লেখক মুস্তাক আহমেদ ও কার্টুনিস্ট কিশোরকে রিমান্ড চেয়ে আবেদন করেছিল। এর মধ্যে লেখক মুস্তাক আহমেদ 25 ফেব্রুয়ারি রাতে কাশিমপুর কারাগারে মারা যান। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, আহমেদ কিশোরকে রেপ হেফাজতে নির্যাতন করা হয়েছে, এখন তিনি আদালতের কাছে অভিযোগ জানাতে চান কিন্তু পুলিশ তাকে আদালতে হাজির করছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব ও জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুস্তাক আহমেদের কারাগারে মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে তিনি ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল ও অবিলম্বে কার্টুনিস্ট কিশোরের মুক্তি দাবি জানান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $44 বিলিয়ন হয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে প্রবাসীদের অর্থ প্রেরণে গতি থাকা, হুন্ডি কমে যাওয়া এবং আমদানি অনেক কমে যাওয়ার কারণেই রিজার্ভ বাড়ছে। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ বলছেন, রিজার্ভ পরিস্থিতি ভালো থাকলে আমদানি সক্ষমতা এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়। তবে মাত্রাতিরিক্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ অর্থনীতির দুর্বলতা এবং শিল্প কলকারখানার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল এবং প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানির নেতিবাচক অবস্থারই ইঙ্গিত বহ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকতে হয়, তবে বর্তমানে বাংলাদেশের রিজার্ভ রয়েছে 8 মাসের সমান। বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান।
আমাদের একদিকে এটা ভালো এই অর্থে যে এটা আমাদের বৈদেশিক যে বিনিময় হার টাকার সেটাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে আমদানি যদি আবার পিক আপ করে তাহলে আমাদের আমদানি সামর্থ্যতা আছে, কিন্তু মূল কারণ যেটা সেটা হলো যে যেহেতু অর্থনীতি এখনো সেরকম ভাবে ফিরে দাঁড়ায়নি, আমাদের বিনিয়োগ চাহিদা কম, আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট পিক আপও তেমন করছে না, সুতরাং আমদানি যেহেতু কম হচ্ছে সুতরাং রিজার্ভস এর উপরে চাপও তেমন নেই এবং রিজার্ভস এই জন্য ক্রমান্বয়ে বাড়ছে। তো সেদিক থেকে এটা আবার অর্থনীতির এক ধরনের চাঙ্গা যে হতে পারছে না চলমান কোভিড এর প্রেক্ষাপটে, সেটারই একটা বড় কারণ বলে আমার মনে হয়। সুতরাং এটা অর্থনীতির জন্য খুব একটা ভালো না, এই যে আমাদের রিজার্ভটা ক্রমান্বয়ে যে বাড়ছে, অর্থনীতির যে প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধির উপরে এটার একটা প্রতিফলন, নেতিবাচক প্রতিফলন হবে।
অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞগণের ধারণা, করোনার নেতিবাচক প্রভাবমুক্ত অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
পশ্চিমবঙ্গে ত্রিদলীয় নির্বাচনী জোট আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার আয়োজন করেছিল, যাতে যোগ দিয়েছিল সিপিআইএম নেতৃত্বাধীন বাম দলগুলো, কংগ্রেস এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নবগঠিত রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। গড়ের মাঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো বিশাল ময়দানেও ভিড় উপচে পড়েছে, যা দেখে সভাপতি বাম দলগুলো কংগ্রেস ও সিদ্দিকীর দল খুশি হয়েছে। কিন্তু ভোটের বাক্সে এই ভিড়ের প্রতিফলন কতটা পড়বে তা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কারণ গতবারের ভোটের আগেও বাম দলগুলোর ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা হয়েছিল, কিন্তু ময়দানে সেই ভিড়েও ভোটের ময়দান থেকে বামদের ছিটকে যাওয়া এড়ানো যায়নি। তবে গতবারে বামেরা এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে ভোটে দাঁড়িয়েছিল, এবারে বাস্তব পরিস্থিতি আন্দাজ করে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে রাজি হয়েছে, তাতে যোগ দিয়েছে আব্বাস সিদ্দিকের দলও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতার কারণে এবারেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেতে পারেননি, ডাক্তাররা বারণ করেছেন, তাতে তিনি খুবই বিষণ্ন। সভায় সিপিআইএম এর বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম ছাড়াও কংগ্রেস নেতা অধীর চৌধুরী বক্তৃতা দিয়েছেন। অধীরবাবুর ভাষণ চলাকালে আব্বাস সিদ্দিকী মঞ্চে পৌঁছতেই তার সমর্থকেরা তাঁর নামে জয়ধ্বনি দেন, তারপরে সিপিআইএম এর নেতারা যেভাবে তাকে অভ্যর্থনা জানান অধীর চৌধুরী তাতে স্পষ্টতই ক্ষুব্ধ, কারণ এখন পর্যন্ত কংগ্রেসের সঙ্গে সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলারিস্ট ফ্রন্টের আসন ভাগাভাগি নিয়ে একটা মতদ্বৈততা রয়ে গিয়েছে। আজকের সভায় সেটা ওনারা দুজন আরো স্পষ্ট করে দিয়েছেন। এই বিপুল ভিড়কে অবশ্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতৃত্ব পাত্তা দিতে চাইছেন না, তাদের মতে ওদের ধর্তব্যের মধ্যেই ধরা উচিত নয়। বিজেপি বলেছে লড়াই হবে কেবলমাত্র দুটি পার্টির মধ্যে, বাম দলগুলো কি করল না করল কিছু এসে যায় না। উল্লেখ্য, তৃণমূলই আবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে এবং বিজেপি আগের তুলনায় অনেক বেশি আসন পাবে, এই ধরনের একটা নির্বাচনী সমীক্ষার ফল ইতিমধ্যেই বেরিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
উচ্ছেদ আতঙ্কে আছেন চট্টগ্রামের পতেঙ্গার কয়েক হাজার বাসিন্দা। পতেঙ্গার লালদিয়াচর এলাকা থেকে সেখানে বসবাসকারী 14,000 বেশি বাসিন্দাকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, এজন্য ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, 1972 সালে চট্টগ্রামে বিমানঘাটি স্থাপনের জন্য নিজ আবাস থেকে এসব বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে উচ্ছেদ হওয়া এসব বাসিন্দাদের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা লালদিয়াচরে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়। দীর্ঘ 48 বছর ধরে তারা ওই জায়গায় বসবাস করে আসলেও হঠাৎ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেয়।
আমরা বিমানবাহিনী গাড়ি করার জন্য আমাদের সম্পদ দিয়ে দিচ্ছি, এগুলো বলার মতো না। আমাদের বাপ দাদার ভিটা দিয়ে দিচ্ছি, তারপরে বলছি আমরা এগুলো দিচ্ছে, এখন মজিবের মেয়ে আমাদের উচ্ছেদ করতেছে।
আমরা বমিহীন মানুষ, আমরা কোন গৃহহীন মানুষ, আমরা বমিহীন মানুষ, আমাদের গরব দরকার নাই, আমাদের বাড়ির দরকার নাই, বাড়ি আমরা তৈরি করে নেব।
তাদের কোন রকম ক্ষতিপূরণ ছাড়া, কোন রকম পুনর্বাসন ছাড়া তাদের মাথা ছাদটা কেড়ে তাদের উচ্ছেদ করা, এটা শুধু অমানবিক নয়, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত মুজিব বর্ষের যে স্পিরিট এটার পরিপন্থী।
লালদিয়াচরের বাসিন্দাদের উচ্ছেদ বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন সেখানকার বাসিন্দারা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডুবেয়া বলেছেন, আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনি লড়াইয়ে সহযোগিতা করা যাবে ওআইসি। তিনি আজ বিকেলে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।
الروهينجيين إلى بلادهم بكل كرامة، أيضا ندعو المجتمع الدولي أيضا إلى أن يأخذ بمسؤوليات تجاه هذه القضية. موقف منظمة التعاون الإسلامي ثابت ولا يتغير بدعم هذه القضية.
أشمو تيني روهينجي شوتي بانغلاديشير پرشمشا کرن ايبون پاشتا کر اونگي کر بكتو کرن. তিনি বলেন ওআইসি চাই রোহিঙ্গারা অধিকার মর্যাদা ও নিরাপত্তা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবেন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যমত প্রতিষ্ঠা করতে ওআইসি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
شكرا حكومة جمهورية بنغلاديش على رأسها أم الإنسانية رئيسة الوزراء الشيخة حسينة، شكرا لحكومة جمهورية بنغلاديش. نحن في منظمة التعاون الإسلامي أتينا بالتنسيق مع وزارة خارجية جمهورية بنغلاديش، لا سيما بعد التطورات الأخيرة التي حدثت في ميانمار.
ওআইসির সহকারী মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি সকালে হেলিকপ্টার যোগে বাসানচর পরিদর্শন করেন। কক্সবাজারের ক্যাম্প থেকে দ্বীপটিতে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের সাথে দেখা করেন তারা। এরপর দুপুরে যান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। কুতুপালম ক্যাম্প চারে অর্ধশতাধিক রোহিঙ্গা প্রতিনিধির সাথে বৈঠক করেন তারা। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। প্রতিনিধি দলের সদস্যরা ধৈর্য সহকারে রোহিঙ্গাদের বক্তব্য শুনেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন। এই সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে কি প্রাপ্তি রয়েছে তা নিয়ে কৌতূহলী শরণার্থীরা। মঞ্জম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজ আমাদের অতিথি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি বহু বছর ধরে শিক্ষার সঙ্গে জড়িত, বস্তুত শিশু শিক্ষার সঙ্গে মূলত, এবং সাহিত্যিক রীতা বসু কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীমতী রীতা বসু, আপনাকে স্বাগতম।
নমস্কার।
নমস্কার
সবাইকে।
যে কথাটা একটু আগে বলছিলাম যে আজকে আমরা একটু ভিন্ন পর্যায়ে আলোচনা করব, এই যে অ্যারিস্টটল একসময় বলেছিলেন যে মানুষ হচ্ছে রাজনৈতিক প্রাণী, সেটার পরিচয় আমরা বিভিন্ন জায়গায় পাই, বিশেষ করে নির্বাচনের সময় হয়তো আরেকটু বেশি। তো এই প্রাণচ্ছলতা কেমন দেখছেন পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়?
চিরকালই বাঙালি নির্বাচন কেন্দ্র করে তাদের যে ক্রিয়েটিভিটি বা শক্তি, যেটা রচনা শক্তি, সেটা চিরকালই প্রকাশ পেয়েছে নানান রকম ভোটের তরজায়, ছোট গানে, সাইনবোর্ডে, বাঙালির রসবোধ, আর সেটা চিরকালই ছিল। তবে সেগুলো ধাঁচা একটু অন্যরকম ছিল, দিন দিন সমাজের ধরনটাও বদলেছে, সেই জন্যে প্রাণের প্রকাশটাও অন্যরকমভাবে দেখা দিচ্ছে ইদানিং। তবে বিগত চার পাঁচ বছরে সমাজের সর্বস্তরের মানুষ এমনভাবে রাজনীতি সচেতন হয়ে উঠেছে এবং প্রতি মুহূর্তে তাদের দেনা পাওনাটা বুঝে নিচ্ছে, এইটা এর আগে এতটা বেশি ছিল না। মানে প্রতিটা দলই কেবা আগে প্রাণ করিবেক দান করে ভোটের আগে কে কত দিতে পারে, কে কত জনমোহিনী, যার হাতে যত শক্তি সে তত জনতা টানার একটা প্রতিযোগিতা চলেছে প্রাণপণ। সেই জন্যে একটু প্রাণের উচ্ছলতাটাও বেশি যেন সর্বত্র চোখে পড়ছে। এখন নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে, নির্বাচন ছাড়া কোনো কথা নেই কোনো দলে কোনো স্তরে। হিংসা সংঘাত রাজনীতি ঘিরে চলে, সেটা কিন্তু রাজস্থান, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু সেসব জায়গায় হয় না, কারণ সেসব জায়গায় মানুষের জীবিকা অর্জনের নানান পথ খোলা আছে। এখানে যদি জীবিকা অর্জন করতে হয় এতটাই শুকনো খাত যে যত কারুর কাছে টাকা নেই, টাকা কোথায় আছে, সামান্য একটু সরকারের ঘরে, তাহলে কিভাবে সেই ক্ষমতার গায়ে লেগে থাকা যায়, সেই ক্ষমতাকে কুক্ষিগত করা যায়। সেই জন্যে এই ধরনের শিল্প ছাড়া তো নেই, কয়লা, গরু পাচার, আবাসন, যেগুলোর সঙ্গে দুর্নীতি, ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে সেটা কে দেবে? যারা ক্ষমতায় আছে তারা। এবং সেটা থাকতে গেলেই কি হয়, সামান্য জিনিস আকচাকচি বেশি, অতএব মারামারি, সংঘাত, রক্তপাত অনিবার্য। সেটা সব জায়গায় হয় না, কিন্তু রাজনৈতিক পশু এটা সবসময় সবার ক্ষেত্রে, বিদেশেও তো কত নির্বাচন হয়, এত মারামারি হয় না। আর ভারতবর্ষের এক রাজ্যের থেকে আরেক রাজ্যেও নির্বাচনের পরিস্থিতি, প্রাক পরিস্থিতি, পরবর্তী পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্রীমতী রীতা বসু, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে।
ধন্যবাদ আপনাদেরও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর আমার নিজের কথাটি বলার জন্য।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
মহান একুশে ভাষার মাস, আমরা ফেব্রুয়ারির প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে, কিভাবে এই দিবসটি জাতিসংঘে স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিক স্তরে, সে সম্পর্কে। আমরা আজকে আমাদের অতিথি মোহাম্মদ আলী বুখারি, সাংবাদিক, লেখক, এখন থাকেন কানাডায়, একসময় বাংলাদেশে ছিলেন এবং সে সময় ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। তো আমরা তার কাছ থেকে শুনতে চাইব যে আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে আপনি কি জানেন, আপনার কাছে বহু তথ্য আছে বলে আমরা শুনেছি, বলবেন?
ধন্যবাদ। আমার কাছে কি তথ্য আছে সেটা এত ডিটেল বলতে গেলে তো অনেক সময় লাগবে। যাই হোক, আমি 2006 সালে সৈয়দ জিয়াউর রহমান, প্রয়াত সৈয়দ জিয়াউর রহমানকে আমি একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার ষষ্ঠ বছরে পদার্পণ করেছিল। তখন এখানে আমি 3 বছরের চেষ্টায়, অর্থাৎ 2003 সাল থেকে চেষ্টা চালিয়ে এখানকার সিটি পর্যায়ে, অর্থাৎ মেয়র কর্তৃক একটি প্রোক্লেমেশন জারি করিয়েছিলাম এবং আমাদের প্রিমিয়ার, প্রভিন্সের প্রিমিয়ার, তিনি তখন এটার একটা প্রোক্লেমেশন দিয়েছিলেন এবং একটি স্টেটমেন্ট প্রেজেন্টেশন করা হয়েছিল অন্টারিও পার্লামেন্টে। এর প্রেক্ষাপট বলতে গেলে বলতে হয় যে 1998 সালে কানাডার ভ্যানকুভার শহর থেকে রফিকুল ইসলাম, উনি প্রয়াত এখন, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের, এবং ওনার একজন বন্ধু আব্দুস সালাম, উনি মেরিন ইঞ্জিনিয়ার, এরা দুজন মিলে এই প্রচেষ্টাকে এগিয়ে নেন। তবে শুরুটা করেছিলেন রফিকুল ইসলাম, উনি চিঠি লিখেছিলেন কোফি আনান বরাবরে। কোফি আনান বরাবরে চিঠিটা গেলে হাসান ফেরদৌস নিউ ইয়র্কে আছেন, উনি আরো বিষয়ে বিশদ জানেন। একসময় ওনার সাথে জাতিসংঘ তথ্য কেন্দ্রে বাংলাদেশে অনেক সেমিনার করেছিলাম। যাই হোক, উনি এই বিষয়টাকে পারসিউ করার জন্য যেভাবে বলেছিলেন, উনি বলেছিলেন যে এটা ইউনেস্কো কর্তৃক কোন সদস্য রাষ্ট্রের মাধ্যমে এটা হতে হবে। তো তখন
রফিকুল ইসলাম সাহেবের কথা বললেন, মরহুম সালাম সাহেবের কথা বললেন, আপনি হাসান ফেরদৌসের কথা বললেন, এরা ছাড়াও আরো বহুজন এই কাজে এগিয়ে এসেছিলেন সেই সময়, শুধু কানাডা থেকে না, সৌদি আরবও এই কাজে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রসঙ্গে আমরা বলে থাকি যে ভাষার জন্যে আমরা রক্ত দিয়েছি, শুধু বাংলাদেশের মানুষই যে ভাষার জন্যে রক্ত দিয়েছে মাতৃভাষার জন্যে সেটা সঠিক নয় বোধ হয়। তবে হ্যাঁ, যে ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এটা ইতিহাসে বিরল দৃষ্টান্ত, কোনো সন্দেহ নেই। এ সম্পর্কে আলোকপাত করবেন?
ভাষার ইতিহাস আমরা অবশ্য গর্বের সাথে বলি যে একমাত্র জাতি হিসেবে ভাষার মাধ্যমে আমরা স্বাধীনতা আন্দোলনটাকে এগিয়ে নিয়েছিলাম এবং দেশ স্বাধীন করেছি। তবে ব্রিটেনের দিকে চোখ ফেরালে দেখা যায় যে সেখানে সেল্টিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেখানকার কর্নিশ ল্যাঙ্গুয়েজ, এটা এখন সার্ভাইভ করেছে, এটা রিভাইভও করেছে। সেখানে এক মহিলা ছিলেন, তার নাম ডরোথি প্যানড্রিথ, উনি কখনো ইংরেজি বলতেন না, উনি গালাগাল করতেন, কারণ প্রায় 18,000 সেল্টিক বাসিন্দাকে মেরে ফেলা হয়েছিল এবং সেই ইতিহাসটা জেনোসাইড হিসেবে আছে, উইকিপিডিয়াতেও পাওয়া যাবে এই তথ্যগুলো। তো রক্তের ইতিহাস আরো ঘটেছে আসামে শিলচর স্টেশনে, সেখানেও প্রায় 11 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। আসামের ভাষা যখন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য, সেখানেও আন্দোলন হয়েছে। ভাষার ইতিহাস, স্মৃতিসৌধ এগুলো সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা, আজারবাইজান এই সমস্ত দেশে, অনেক দেশে এই মনুমেন্ট রয়েছে। সাউথ আফ্রিকায় যে তাল মনুমেন্ট রয়েছে, এটা অনেক সুউচ্চ একটি মনুমেন্ট এবং পর্যটন কেন্দ্র হিসেবে সেটা বিবেচিত। তো স্মৃতিসৌধ বা রক্তের ইতিহাস এগুলো কিন্তু বিভিন্ন দেশে ভাষার ক্ষেত্রে ঘটেছে।
মাতৃভাষাকে আরো মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, এই আহ্বানের মধ্যে দিয়ে মোহাম্মদ আলী বুখারি আপনার সঙ্গে আপাতত এইখানি শেষ করছি। এই পর্যায়ে আমরা এরপরে কথা বলবো ক্যানাডারই অ্যাটর্নি আলমগীর হোসেনের সঙ্গে। তো সেই অবধি মোহাম্মদ আলী বুখারি প্রিন্স, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
এই পর্বে আমাদের অতিথি ক্যানাডার টরন্টো থেকে যোগ দিচ্ছেন ব্যারিস্টার আলমগীর হোসেন, আইনজীবী। 1952 ভাষা আন্দোলনের সময়ে তার জন্ম হয়নি, কিন্তু পরবর্তীকালে কৈশোর অবস্থা থেকে নিয়ে এ পর্যন্ত রাষ্ট্রভাষা আন্দোলনের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে তিনি সক্রিয় থেকেছেন, সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21-এর স্বীকৃতির ব্যাপারে তিনি বেশ সক্রিয় ছিলেন, অনেক তথ্য আছে তার কাছ থেকে আমরা শুনতে চাইব। তো আলমগীর হোসেন, আপনি বলবেন।
ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। প্রথমেই আমি সারা বিশ্বের যারা বাংলা ভাষায় কথা বলেন এবং যারা জীবন দিয়েছেন বাংলা ভাষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা এখন আমরা বাংলায় কথা বলি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে 1952 সালে আমার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা যেই ছাত্ররা জীবন দিয়েছিল তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রভাষা বাংলা হোক, আমরা রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করেছি 1952 সালে। সেই ভাষার স্বপ্ন নিয়েই 1971 সালে স্বাধীন হয়েছে, কিন্তু বাস্তবে রাষ্ট্রভাষা যে লড়াই করেছি, দেশ বিভক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, কিন্তু বাস্তবে বর্তমানে বাংলাদেশে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বাংলা ভাষা নিজেই তার অস্তিত্ব হারাতে বসেছে। প্রথমত সাংস্কৃতিক একটা পরিবর্তন আসছে বাংলাদেশে, সে হচ্ছে আগে আমরা উর্দুর বিরুদ্ধে লড়াই করেছি, সেই উর্দুর স্থানে আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে হিন্দি অবস্থান করছে। আসলে আমরা ভুলে গেছি, আমরা যেমন বাংলা ভাষা ভুলতে বসেছি, অস্তিত্ব হারাতে বসেছে, ইভেন গ্রাম বাংলায় আজকের হিন্দির অবস্থান, শহুরে বাংলায় যেমন ইংরেজি এবং হিন্দি লড়াই করছে, যে নিম্ন শ্রেণীর মধ্যেও আমি বাংলাদেশে লক্ষ্য করেছি হিন্দির অবস্থান। আমি জানি না আজ থেকে 10 বা 20 বছর পরে বাংলাদেশের ভাষা বাংলার অবস্থান মানে এক্সটিংক্ট হবে কিনা, মানে অর্থাৎ বিলুপ্ত হবে কিনা, আমার শঙ্কা। এখন প্রসঙ্গ হচ্ছে যে ভাষা আন্দোলনের সময় আন্দোলন করার সাহস ছিল, বাংলাদেশের সেই সাহসটাও এখন নেই। ভাষা আন্দোলনের সময় জীবন দেওয়ার সাহস ছিল, বলার সাহস ছিল, এবং একটা গণতান্ত্রিক অধিকার ছিল, ভাষা মত প্রকাশের অধিকার, আমার স্বাধীনতা, আমি বলবো, আমার প্রাণ খুলে বলবো, মাকে ডাকবো, আমার বোনকে ডাকবো, দেশবাসীকে ডাকবো, সেই ডাকাই বন্ধ হয়ে যাচ্ছে।
ব্যারিস্টার আলমগীর হোসেন, আপনার কথার সূত্র ধরেই বলতে চাই যে ভাষা বিজ্ঞানীরা বলে থাকেন যে ভাষা হলো ভেহিকেল অফ এক্সপ্রেশন, অভিব্যক্তির বাহন। এই অভিব্যক্তির বাহন বিভিন্ন প্রকরণের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন প্রকৃতির হতে পারে, এবং আমরা সকল বাহনের প্রতি, এই অভিব্যক্তির বাহনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই। আমাদের দেশের, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের আদিবাসীদের যে সব ভাষা আছে তাদের ভাষার প্রতি আমরা সমান সহনশীলতা প্রদর্শন করতে চাই। এই আবেদনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি টানছি। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন শুনলেন তাদের সময়ের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার আলমগীর হোসেন, সেলিম হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খেলার খবরে। আমার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাজমুন্নুর রবিন ভাই। কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। আমরা জানি যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি নিউজিল্যান্ডে 3টি ওয়ানডে এবং 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং সে কারণে তারা এখন নিউজিল্যান্ডে রয়েছে। নিউজিল্যান্ড এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট দল। সেখানে ওয়ানডে আমরা দেখেছি গত বিশ্বকাপে নিউজিল্যান্ড কিভাবে খেলেছে। নিউজিল্যান্ডের অসাধারণ সব পেস বোলার রয়েছে, ব্যাটসম্যান রয়েছে, তাদের সাথে বাংলাদেশ দল এই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হবার পর, টেস্ট ম্যাচে পরাজিত হবার পর বাংলাদেশ দল কেমন খেলবে বলে আপনার মনে হয়?
দেখেন, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। এই জিনিসটা কিন্তু অনেকে বিবেচনা করে না, সেটা কি? দেখেন, অস্ট্রেলিয়ার মতন অনেকটা ইংল্যান্ডেও সেরকম নাই, সেটা আপনার নিউজিল্যান্ডেও কিছু কমতি আছে। সেটা কি? স্পিন বোলিংয়ে ওরা, রেস্ট স্পিনে ওরা বেশি রিলাই করে না, ওদের অনেক স্পিন বোলার আছে, কিন্তু ওরা ওই স্ট্র্যাটেজি করে ওরা কিন্তু আজকাল বিবেচনা করছে যে তাদের ফাস্ট বোলিং এর উপর গুরুত্বটা বেশি থাকবে। তাই কিন্তু আমরা দেখছি ওদের যে ট্রেন্ট বোল্ট আছে, টিম সাউদি আছে, ক্রিস কেইনস আছে, অনেক ফাস্ট বোলার আছে, ওরা এত মানে অ্যাগ্রেসিভ, ওদের স্টান্সটাই চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশে যে কি অবস্থা হবে আমার সত্যি ভয় হয়, সত্যি মানে আতঙ্কে অনেক সময় আমার ভয় হয়। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের তৈরি যেটা আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার এত মানে বিলম্ব, এত আমার কি বলবো, আমাদের এত আনপ্রিপেয়ারনেস থাকে, সেটা কিন্তু আমার সত্যি মনে হয় যে আমরা আমাদের কিন্তু ভীষণভাবে এফেক্ট করবে। এই যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমরা এই যে খেলতে যে যাচ্ছি, আমাদের নতুন টিম, আমাদের আগের মতন মাশরাফি নাই, অনেক ফাস্ট বোলার দেখেছি আমরা মাঝে মাঝে খেলে না, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা মুস্তাফিজকে খেলাই নেই, আমাদের অনেক ফাস্ট বোলার ওই ক্যাটাগরিতেও পড়ে না। সেই সিচুয়েশনে আমাদের প্রিপারেশন, আমাদের ব্যাটসম্যানদের প্রিপারেশন অনেক নগণ্য। আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা খেলে ওদের যে ফাস্ট বোলার আছে গেব্রিয়েল, শ্যানন গেব্রিয়েল, তারপর অন্যান্য ফাস্ট বোলার আছে কমল রুজ, এরা যে এত সুন্দরভাবে খেলে, আমাদের যে উইকনেসটা একেবারে মনেই হয় যে এই নিউজিল্যান্ডের সাথে না খেলে যদি অন্য টিমের সাথে খেলতে পারতাম, এই এই আতঙ্কটা ভীষণভাবে হয়।
নিশ্চয়ই এই সিরিজ, ওয়ানডে সিরিজ এবং টি টোয়েন্টি নিয়ে আমি আপনার সাথে আবার কথা বলবো, কারণ সামনে তারা সিরিজ যখন শুরু করবে তখন বারবার এই প্রসঙ্গটা আসবে। আমাদের সময় হাতে খুব কম। ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার যে সাম্প্রতিক খেলা আমরা দেখলাম সেটা সম্পর্কে খুব সংক্ষেপে এক মিনিটের মধ্যে যদি কিছু বলেন।
নিশ্চয়ই, দেখেন ভারত আর ইংল্যান্ডের মধ্যে যারা যেটা হয়ে গেছে, দুদিনের মধ্যে খেলায় টেস্ট একটা শেষ হয়েছে, এটা কিন্তু খুবই মানে মানে আশ্চর্যজনক। এগুলা সিচুয়েশন তো অনেকে হতে পারে। হ্যাঁ, কথা আছে বলে যে নিজের দেশে ওরা যেভাবে পিচ তৈরি করে সেটা তাদের ইচ্ছা, কিন্তু তারপরেও ইন্ডিয়া যেভাবে রুল করে আসছে, এই আইসিসির কন্ডিশনগুলা, আইসিসির কোনো কথা বলতে পারে না, এগুলো কিন্তু রিয়েলি মনে হয় যে এটা আশ্চর্যজনক। এগুলো কিন্তু বিবেচনা করা দরকার, রেগুলেটরি বডিজদের একটা রোল থাকা দরকার, সেটা কিন্তু আমরা দেখছি না। এখানে বাংলাদেশেও কিন্তু আমাদের আমাদের কথাবার্তা বলা, স্পোক্সম্যান হিসেবে বলা, এগুলো কিন্তু অনেকভাবে ব্যাহত হচ্ছে। এগুলো কিন্তু বিবেচনা করা দরকার আগামীতে, এগুলো আমার আমার বিশ্বাস।
অনেক ধন্যবাদ রবিন ভাই, আজকে আমাদের সময় শেষ। আমরা অতি শিগগির আপনার সাথে আবার কথা বলবো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সফর নিয়ে এবং অন্যান্য ম্যাচ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
ভালো থাকেন, ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.